ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টা, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
বাংলাদেশে গণ ভ্যাকসিন কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল রোববার থেকে। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সারা দেশে 1005টি হাসপাতালে স্থাপন করা কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে। এর মধ্যে ঢাকায় 50টি কেন্দ্র রয়েছে। তবে প্রথম দিন ঠিক কতজনকে ভ্যাকসিন দেওয়া হবে এমন কোনো তথ্য জানানো হয়নি। কারা ভ্যাকসিন পাবেন তাও স্পষ্ট নয়। প্রথম দিন যারা ভ্যাকসিন পাবেন তাদের শনিবার রাতের মধ্যে SMS দিয়ে জানিয়ে দেওয়া হবে। বিকেলে স্বাস্থ্য বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে টিকাদান কর্মসূচির বিস্তারিত জানানো হয়। সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়েছিল যারা ভ্যাকসিন নেবেন তাদের জানানো হয়েছে কিনা। জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের তরফে বলা হয় শনিবার রাতের মধ্যে তারা মোবাইল ফোনে খুদে বার্তা পাবেন। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার ABM খুরশিদ আলম জানান, ঢাকায় 50টি হাসপাতালে 204টি দল ভ্যাকসিন নিতে কাজ করবে। ঢাকার বাইরে 995টি হাসপাতালে কাজ করবে 2196টি দল। কেন্দ্রীয়ভাবে মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রো রিভার হাসপাতালে কর্মসূচি উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দেশের সব উপজেলায় ভ্যাকসিন পৌঁছে গেছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয় যারা নিবন্ধন করতে পারেননি তারা টিকা কেন্দ্রে এসে নিবন্ধন করতে পারবেন। তবে মোবাইল ফোনে SMS পাওয়ার পর ভ্যাকসিন নিতে পারবেন। নির্ধারিত কেন্দ্রগুলোতে প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 2:30 পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে। শনিবার বিকেল পর্যন্ত 328,013 জন ভ্যাকসিন নিতে নিবন্ধন করেছেন। প্রথম মাসে 35 লাখ মানুষ ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। সেই অনুযায়ী প্রতিদিন 1 লাখের বেশি মানুষকে ভ্যাকসিন দিতে হবে। নিবন্ধনে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এই লক্ষ্য অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে। স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে টিকাদান কর্মসূচির উদ্বোধনের সময় 2 দিনে যে 567 জন ভ্যাকসিন নিয়েছিলেন তাদের সবাই সুস্থ আছেন, জটিল কোনো প্রতিক্রিয়া হয়নি। ওদিকে সর্বশেষ একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 8 জন, নতুন শনাক্ত হয়েছেন 305 জন, এ পর্যন্ত মৃত্যু হয়েছে 8,190 জনের, শনাক্ত হয়েছেন 537,770 জন। সর্বশেষ 24 ঘন্টায় শনাক্তের হার 2.51%। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
অবশেষে মিলল সুখবর, পুস্তক প্রেমীরা হাঁপ ছেড়ে বাঁচলেন। এবছরের স্থগিত থাকা কলকাতা আন্তর্জাতিক বইমেলা আয়োজিত হতে চলেছে আগামী জুলাই মাসে। স্থান বৃহত্তর কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্ক। কলকাতা প্রেস ক্লাবে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কলকাতার গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। গিল্ড নিশ্চিত করেছে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনেই মেলার আয়োজন করা হবে। সেই সঙ্গে গিল্ড আরও জানিয়েছে আগামী আন্তর্জাতিক কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি হতে চলেছে বাংলাদেশ। এবছরটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, একই সঙ্গে 2021 বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার 50 বছরও। তাই আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2021 উৎসর্গ করা হবে বঙ্গবন্ধু মুজিবুর রহমান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার নামে। একই সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মশতবর্ষ ও সত্যজিৎ রায় জন্মশতবর্ষ পালিত হবে আগামী আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরউদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
আমার সঙ্গে টেলিফোনে যুক্ত হয়েছেন বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ, পূর্ব এশিয়ায় লিড ইকোনমিস্ট হিসেবে কাজ করেছেন। আমরা কথা বলবো, গতকাল প্রেসিডেন্ট বাইডেন জবলেস গত 6 মাসের প্রায় 40%, এবং তার পরিপ্রেক্ষিতে 2.6 মিলিয়ন নারী কর্মস্থান থেকে কর্মচ্যুত হয়েছেন বা কাজ করতে পারছেন না। কর্মসংস্থানের প্রবৃদ্ধি যা প্রয়োজন তার থেকে অনেক নিচে নেমে গিয়েছে। এরকম একটা অবস্থায় কোভিড রিলিফ প্ল্যান বাড়ানোর জন্য, কোভিড রিলিফ প্ল্যান অনুমোদনের জন্য কংগ্রেসের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে চলেছেন, তা নিয়ে এখনো পর্যন্ত সেরকম কোনো কাজ হয়নি। তো এ নিয়েই প্রেসিডেন্ট বাইডেন কিছু মন্তব্য করেছেন, তা নিয়েই আমরা বিশ্লেষণ শুনতে চাইব ডক্টর আহমদ আসানের কাছ থেকে।
অনেক ধন্যবাদ। প্রথমত হ্যাঁ, আজকের প্রেসিডেন্ট বাইডেনের অল্প যে বক্তৃতা ছিল খুবই উল্লেখযোগ্য বক্তৃতা, কারণ এক অর্থে ওই আমেরিকার অর্থনৈতিক ইতিহাসে এটা বোধহয় সবচেয়ে বড় আকারের একটা প্রণোদনা তৈরি হচ্ছে, যেটা আপনার বোধহয় তৃতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বেশি সরকারি খরচের একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং এটা নেওয়া হয়েছে শুধু কোভিড রিলিফের কথা শুধু না, তার একটা অংশ কিন্তু বাইডেনের যেটা মাথায় যে চিন্তা যেটা আছে যে অর্থনীতিকে খুব তাড়াতাড়ি পুনরুদ্ধারে নিয়ে আসতে হবে, এবং সেই কারণে এই এই বড় আকারের একটা পরিকল্পনা নিয়েছে। এবং সে আপনি যেটা বললেন যে এখন প্রথমত তো প্রায় 2 কোটি আমেরিকান চাকরিচ্যুত হয়ে যায়, 2.2 কোটি চাকরিচ্যুত হয়ে যায়, এখনো 1 কোটি আমেরিকান চাকরিবিহীন রয়েছে যারা চাকরি হারিয়েছিল, এবং তার মধ্যে প্রায় আপনার যেটা 25 লক্ষ আপনার নারী কর্মী যারা একেবারে বসে পড়েছে, যারা শুধু চাকরিচ্যুত না, তারা আর পরবর্তী তার শ্রম বাজারে আর ফেরতই আসছে না, কারণ পারিবারিক চাপ সব মিলে তো তারা যেটা ভয় পাচ্ছে যে এইটা দীর্ঘস্থায়ী একটা প্রভাব ফেলবে, যেটা ওই জ্যানেট ইয়েলেন যে ইংরেজি শব্দটা ব্যবহার করে স্কারি, একটা ক্ষত হয়ে যাওয়া এবং অর্থনীতি ও মানুষের উপরে, তো সেটা সেটা তার অ্যাভয়েড করার জন্যই এই ধরনের একটা বোর্ড একটা প্ল্যান নিয়েছে। তো এবং আমি কেন করছে এটা আমি যদি বলি, বেশ কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে তাদের অভিজ্ঞতা, তার বাইডেন এবং ওবামা, প্রেসিডেন্ট ওবামা সবাই, বাইডেন তো ভাইস প্রেসিডেন্ট ছিল তখন, তারা ওই সে সময় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যেটা হয়েছিল, যেটা বিশাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল, তখন তারা যে প্রণোদনা দিয়েছিল তার পরবর্তী পর্যায়ে রিপাবলিকানরা সেনেট থেকে আর পরবর্তী কোনো প্রণোদনা ওরা রাজি হয়নি, যে কারণে অর্থনৈতিক পুনরুদ্ধার খুব ধীর গতিতে হয়েছিল। যেমন যে কারণে বেকারত্বের হার 2008 সাল যেটা ছিল সেটা আবার ফেরত আসতে প্রায় 7 বছর সময় নিয়েছিল। তো সেই অভিজ্ঞতা থেকে বাইডেনরা খুবই সচেতন যে এখানে কোনো ধরনের ঝুঁকিটা হচ্ছে কম করা, বেশি করা, যদি যদি কম করা হয় তাহলে আবার অনেক বেশি সময় লেগে যাবে পুনরুদ্ধার করতে। এবং দ্বিতীয়ত আমি এটা প্রেসিডেন্ট বাইডেনকে প্রশংসা করে বলছি, তার মধ্যে প্রচন্ড একটা ওই সহানুভূতি কাজ করে শ্রমজীবী মানুষের প্রতি, কর্মজীবী মানুষের প্রতি, যেটা অনেকদিন ধরে আমেরিকায় যেটা অবহেলা ছিল। তো ও যেভাবে আজকে বললো, আপনি যেটা শুনেছেন যেভাবে লোকজন বিতরণের পড়ছে, যেভাবে লোকজন চাকরিচ্যুত শুধু না শ্রম বাজার থেকে সরে পড়ছে, সেটা সে চায় না। এবং তারপর শুধু তাই না, সে জানে যে কৃষ্ণাঙ্গ কর্মীরা, হিসপানিক কর্মীরা, এরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সুতরাং তাদেরকে সাহায্য দেওয়ার প্রয়োজন। সে কারণে সে আপনি প্রণোদনার মধ্যে প্রত্যেক আপনার পরে আপনার কম বেশি আপনার 1200-1400 ডলার দেওয়া হচ্ছে, যেটা ডিসেম্বর মাসে $500 দেওয়া হয়েছিল, এখন সামনে $2000 দেওয়া হচ্ছে প্রতি প্রত্যেক ঘরে, কম বেশি $1,00,000 পর্যন্ত। যদি বাসায় দুইজন যদি থাকে, যাদের দুইজন মিলে যদি $1,00,000 কামাই করে, তাদেরকে দেওয়া হচ্ছে, তার বেশি হলে দেওয়া হচ্ছে।
ডক্টর আহমেদ আহসান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিলেন, আমাদের সঙ্গে কথা বললেন, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সালাম, নমস্কার, শুভরাত্রি।
আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
আজ আমাদের বিশিষ্ট আলোচক হচ্ছেন আমেরিকান পাবলিক ইউনিভার্সিটির অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি এবং বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক ডক্টর সাইদ ইফতিকার আহমেদ। ডক্টর সাইদ ইফতিকার আহমেদ, আপনাকে স্বাগত।
ধন্যবাদ।
জো বাইডেনের পররাষ্ট্রনীতি মধ্যপ্রাচ্য সম্পর্কে কি হবে সেটা নিয়ে একটা ভাবনার অবকাশ রয়েছে। আমরা জানি যে আগেকার প্রেসিডেন্ট ট্রাম্প ফিলিস্তিন রাষ্ট্র বিষয়টিকে পাশ কাটিয়ে গিয়েছিলেন, কিন্তু জো বাইডেনের প্রশাসন বলছে দুই রাষ্ট্র সমাধানের কথা, যেটা আগে ওবামা প্রশাসনের সময় বলা হয়েছিল। তো আন্তর্জাতিক রাজনীতিতে এর কি প্রভাব পড়তে পারে?
আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এর যে খুব বড় একটা প্রভাব পড়বে সেটা আমার কাছে মনে হয় না, কারণ আপনি আপনার প্রশ্নেই বলেছেন যে দুই রাষ্ট্রের যে বিষয়টা সেটা কিন্তু বেশ দীর্ঘদিন ধরেই আলোচনার টেবিলে ছিল। প্রেসিডেন্ট ওবামার সময় সেটা বেশ জোরে সরেই ছিল, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তখন বিষয়টাকে অনেকটা পাশ কাটিয়ে যাওয়ার ব্যাপার ছিল। কিন্তু দুই রাষ্ট্র সমাধানের ফলে যে বা দুই রাষ্ট্রের যে বক্তব্যের ফলে মধ্যপ্রাচ্যকে ঘিরে যে মার্কিন পররাষ্ট্রনীতির কোনো মৌলিক পরিবর্তন আসতে যাচ্ছে সেটা কিন্তু নয়, বরং আমরা দেখব বা দেখছি যে প্রেসিডেন্ট বাইডেন ইতিমধ্যেই বলেছেন যে অনেকটাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ঘিরে এবং ইসরায়েল প্যালেস্টাইনের সম্পর্ক ঘিরে যে পররাষ্ট্রনীতি অনুসরণ করেছেন বাইডেন প্রশাসন অনেকটা সে পররাষ্ট্রনীতি অনুসরণ করবে। ফলে এই দুই রাষ্ট্র নীতি নেয়ার ফলে মধ্যপ্রাচ্যকে ঘিরে মার্কিন পররাষ্ট্রনীতিতে কোনো মৌলিক পরিবর্তন আমরা দেখতে পাবো না।
আপনি বলছেন কোনো মৌলিক পরিবর্তন আমরা দেখতে পাবো না, কিন্তু আমরা এটাও লক্ষ্য করেছি যে সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের সময় ফিলিস্তিনকে একেবারে পাশ কাটিয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের অন্তত দুটি দেশের সঙ্গে ইসরায়েলের একটা সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হয়েছিল। তো
এই প্রচেষ্টা থেকেও যে বাইডেন প্রশাসন বেরিয়ে আসবেন তেমন কিন্তু তারা ইঙ্গিত দেননি, বরং যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে উদ্যোগটা নিয়েছিলেন যে প্যালেস্টাইনকে পাশ কাটিয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব রাষ্ট্রের সাথে ইসরায়েলের সম্পর্কের, সেটি কিন্তু একটা বাইপার্টিজান ডিসিশন ছিল। সুতরাং প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতায় আসবার পরও এই প্রক্রিয়াগুলো অব্যাহত থাকবে বলেই আমার কাছে মনে হয়েছে।
আরেকটি বিষয় এখানে উঠে আসে, সেটি ইরানের বিষয়টি। আমরা জানি যে প্রেসিডেন্ট ওবামার সময় 2015 সালে ইরানের সঙ্গে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে আসেন সেই চুক্তি থেকে, এবং জো বাইডেন তার নির্বাচনী প্রচার অভিযানে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইরানের সঙ্গে এই চুক্তির বিষয়টি পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র, এই চুক্তিতে হয়তো আবার যোগ দেবে। কিন্তু অতি সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন একটা কথা বলেছেন যে ইরানের সঙ্গে এই পথে যেতে এখনো অনেকখানি সময় লাগবে, বিশেষ করে এটা নিশ্চিত হতে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা বাদ দিয়েছে কি না। তা আপনি কি মনে করেন এই বিষয়টি কোন দিকে মোড় নিতে পারে?
বাইডেন প্রশাসনের প্রশাসন ট্রাম্প প্রশাসনের মতো ইরান হবে মধ্যপ্রাচ্যে ইরানের যে প্রভাব সে প্রভাবকে রোধ করা, এটাই হবে বাইডেন প্রশাসনের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু বাইডেন প্রশাসন মূলত ট্রাম্প প্রশাসনের নীতি অনুসরণ করবেন, যদিও তিনি বলেছিলেন যে পারমাণবিক চুক্তিতে ফিরে আসবে নির্বাচনের পূর্বে, কিন্তু এখন তিনি কিন্তু বলছেন যে আরো কতগুলো বিষয় যে ইরান যে পরমাণু সমৃদ্ধকরণ সেখান থেকে যতক্ষণ না ফিরে আসবে ততক্ষণ হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র সে পরমাণু চুক্তিতে ফিরে যাবে না। এর আরেকটি মূল কারণ হচ্ছে যে ট্রাম্প প্রশাসন যে নীতিটি অনুসরণ করেছিল ইরানকে ঘিরে, এর পিছনে কিন্তু ইসরায়েলের একটি স্বার্থ রয়েছিল। অর্থাৎ ইসরায়েল চাচ্ছিল যে পরমাণবিক চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বেরিয়ে আসুক, এবং আমরা জানি যে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হচ্ছে ইসরায়েল এবং তারপরে সৌদি আরব। সুতরাং এই ক্ষেত্রে বাইডেন প্রশাসন চাবে না যে গত 4 বছর ধরে ইরানকে ঘিরে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, অর্থাৎ ইরানের যে প্রভাব সে প্রভাবকে খর্ব করার জন্য যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি সেখান থেকে বেরিয়ে এসে ড্রামাটিক ভাবে অন্য জায়গায় শিফট করতে। সুতরাং আমরা বেশ দীর্ঘ সময় ধরেই দেখব যে ট্রাম্প প্রশাসন যে নীতিটা অনুসরণ করেছিল ইরানকে ঘিরে, বাইডেন প্রশাসনও সেই নীতি কম বেশি অনুসরণ করে যাবে।
ডক্টর সাইদ ইফতিকার আহমেদ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন।
মিতালির আসরে আমাদের শ্রোতা দর্শকদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে স্বাগত জানাচ্ছি। আর দেখতে দেখতে ইংরেজি নতুন বছর শুরু হলো এবং একটি মাস পেরিয়ে গেল, এখন এসেছে ফেব্রুয়ারি মাস এবং বাংলার ফাল্গুন এসে যাচ্ছে। যাই হোক, আজকের এই মিতালিতে তাহারা আমাদের সঙ্গে নিশ্চয়ই কোন শ্রোতা বন্ধু আছেন?
হ্যাঁ, আমাদের সঙ্গে আজকে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ সরকার, মান্দা নওগাঁ থেকে।
আমি সুলতান মাহমুদ সরকার, প্রতিষ্ঠাতা সভাপতি সেতু রেডিও ফ্যান ক্লাব, গ্রাম পরানপুর, মান্দা নওগাঁ।
আচ্ছা, তো আপনাদের এই ফ্যান ক্লাব কবে শুরু করেছিলেন এবং কিভাবে শুরু করেছিলেন, কেনই বা করলেন?
আমি যখন নবম শ্রেণীর ছাত্র, 1991 সালের কথা বলছি, তখন আমি সর্বপ্রথম বিয়ে বাংলা অনুষ্ঠানের সঙ্গে পরিচিতি লাভ করি। তো তখন আমি ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠানে ভিওএ ফ্যান ক্লাবের অনুষ্ঠানগুলো শুনতাম। সেখানে ক্লাব কর্মকাণ্ড, সামাজিক যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে, এগুলো বিভিন্ন অঞ্চলের শ্রোতা বন্ধুরা তাদের ফ্যান ক্লাবের কার্যক্রম তুলে ধরতেন, ওখান থেকেই আমি প্রেরণা লাভ করি এবং তখন আমি একটা ফ্যান ক্লাব গঠন করার জন্য আমি কিছু বন্ধু বান্ধবদের সঙ্গে পরামর্শ করে আমি ফ্যান ক্লাব গঠন করি। তখন আমি নবম শ্রেণীর ছাত্র।
আচ্ছা, তার মানে আপনারা স্কুলে ছাত্রছাত্রীরা শুরু করেছিলেন, তো তখন কি কর্মসূচি নিয়ে শুরু করেছিলেন? শুধুই কি রেডিও শোনা নাকি আরো কিছু কাজ করেন নিজের অঞ্চলে?
মানে আজ থেকে 29 বছর আপা, এটা একটা বিরাট আমার জন্য রেডিও শোনার একটা অ্যাচিভমেন্ট। তো তখন আমি তখন আমাদের গ্রামের যে পরিবেশটা ছিল, তখন মানে যে কোনো সংবাদ মাধ্যম হিসাবে রেডিওটাকেই মানুষ বেছে নিত। তো এই রেডিও ছাড়া কিন্তু তখন টিভি চ্যানেল এগুলো তেমন মানুষ শুনতো না, আমাদের গ্রাম অঞ্চলে তেমন থাকতো না। তো এই জন্য আমি রেডিও নির্ভর মানুষগুলোকে একত্রিত করে যদি সামাজিক কিছু কর্মকাণ্ড করে আমরা যদি অনুষ্ঠানগুলো শুনতে পারি, এরকম একটা আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা জেগেছিল, তখন আমি এই ফ্যান ক্লাবগুলো গঠন করার উদ্যোগ নিয়েছি।
আচ্ছা, তো তাহরা জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই কি কি কর্মসূচি ছিল?
আমাদের কর্মসূচি তখন যেটা ছিল সেটা হলো যে আমরা মানে নিরক্ষর মানুষদেরকে সাক্ষরতা শেখানোর একটা অভিযান আমরা গ্রহণ করেছিলাম, যে তারা যেন স্বাক্ষর জ্ঞানটুকু অর্জন করতে পারে। এবং তখন এই ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান গুলো যখন আমরা একত্রিত করে ওই লোকজনকে শোনাতাম, তাদেরকে আমরা বলতাম যে তোমরা নিরক্ষরতা দূরীকরণের অভিশাপ থেকে মুক্ত হও, তোমরা স্বাক্ষর জ্ঞানটা অর্জন করো। এটা আমাদের তখন কর্মকাণ্ডটা ছিল। কিন্তু পরবর্তীতে আমার যখন বয়স হয়েছে, আমার যখন কর্মজীবনে আমি পা দিয়েছি, তখন আমরা বৃক্ষরোপণ কর্মসূচি, বাল্য বিবাহ প্রতিরোধ, এই কর্মসূচি গুলো এখনো আমরা চালিয়ে যাচ্ছি।
এখন এতদিন পর, এখন তো আমাদের সম্প্রচারের ধারাও পাল্টে গেছে, শুধু বেতারে আর সীমাবদ্ধ নয়, টেলিভিশন এসেছে, আধুনিক প্রযুক্তির সঙ্গে সঙ্গে ওয়েব পেজ, ফেসবুক লাইভ, টুইটার, অনেক কিছুই হচ্ছে। তো এখন আপনারা কি করছেন, কোন কর্মসূচি আছে কি নাকি শুধুই এখন শুনছেন আর দেখছেন?
এখন বাল্য বিবাহ প্রতিরোধের ক্ষেত্রে আমরা সামাজিক সচেতনতা, লিফলেট, পোস্টার বিতরণ, এই কাজগুলো করতেছি। তবে অনুষ্ঠান শোনার ক্ষেত্রে আমরা অনলাইন, ইন্টারনেট, মোবাইল অ্যাপস এগুলোই আমরা ব্যবহার করতেছি। রেডিওটাকে আমরা আর ধরে রাখতে পারিনি প্রযুক্তির সঙ্গে তাল মিলাতে।
ভালো লাগছে আপনাদের কর্মসূচি শুনে। সাক্ষরতা কর্মসূচি, এর চেয়ে ভালো কর্মসূচি আর আমার তো মনে হয় না হতে পারে। একটা জাতিকে শিক্ষিত করে তোলার জন্য এটা কিন্তু একটা মহৎ প্রয়াস। আপনারা এটা চালিয়ে গেলে আমার মনে হয় এটা জাতির জন্য, মানুষের জন্য, আপনাদের গ্রামের জন্য, সবার জন্য এটা খুবই ভালো।
অবশ্যই, যে এখন তো আমাদের প্রচারের সম্প্রচারের ধারা পাল্টেছে, এখন কেমন লাগে এবং আপনাদের যারা শ্রোতা ক্লাবে আছেন সদস্য, তারা কি বলছেন, তাদের মতামত কি?
আমি একটু স্মৃতিচারণ করতে চাচ্ছি, সেটা হলো যে আমি যখন ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠানগুলো শুনতাম, তখন আমি কিছু অনুষ্ঠান আমাকে খুব মুগ্ধ করত, যেমন যখন বলা হতো শ্রোতা বন্ধুরা এখন আপনারা শুনবেন সম্পাদকীয় অনুষ্ঠান, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতের প্রতিফলন রয়েছে, তখন আমি ওই অনুষ্ঠানটা খুব গুরুত্ব দিয়ে শুনতাম। কারণ তখন থেকে এখন পর্যন্ত দেশের রাজনীতি অর্থনীতি এগুলো কিন্তু নিয়ন্ত্রণের চাবিটা আমেরিকার উপরই রয়েছে। তো এই ক্ষেত্রে তাদের মতামতটা আমার জানাটা খুব আগ্রহ মানে জন্মিত। কল ইন শো হ্যালো ওয়াশিংটন এই অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে। তারপর সাগরপাড়ের বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো। তো এই কথার মধ্যে একটা আন্তরিকতার এতটাই মানে পরশ আমাকে মুগ্ধ করত যে সত্যি আমরা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠানের শ্রোতা হতে পেরেছি বলে উনি এভাবে আমাদেরকে সম্বোধন করতেন। আমরা আসলে বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী একটা দেশ ছোট্ট বাংলাদেশ, তো এই এই সম্বোধনটা কোনো বেতারে কিন্তু করা হয় না গো।
আপনারা যদি আমাদের ওয়েবসাইট দেখেন সেখানে হয়তো আমরা ভিডিওতে বা কোথাও সেরকম যদি সম্ভব হয় আমাদের পক্ষে, এই মুহূর্তেই তো আমি সঠিক ভাবে বলতে পারছি না, তবে তাহলে আমরা মনে করি যে ওয়েবসাইটে কোনো অনুষ্ঠান যদি আমরা সংযোজন করতে পারি, ফেসবুকে যদি কোনো গান আমাদের শোনানোর কপিরাইটের যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা অবশ্যই সেটা প্রচার করবো। এবং আমাদের অনুষ্ঠানে, কারণ এখন তো মাত্র 30 মিনিটের বেতার অনুষ্ঠান হচ্ছে, তার মধ্যেও যদি কোনো উপলক্ষ নিয়ে আমরা আমেরিকার গান শোনাতে পারি তাহলে অবশ্যই আপনাদের এই অনুরোধ রক্ষা করবো। কারণ আপনাদের ভালো লাগার জন্যই আমাদের সব পরিবেশনা, এটা মনে রাখবেন।
আমি একটা জিনিস যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে সব মিলে ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠানের সবচেয়ে বড় যেটা ভালো লাগার দিক সেটা হলো যে সংবাদ এবং সংবাদ বিশ্লেষণ। আমি 1990 সাল থেকে রাজনীতির একজন পর্যবেক্ষক, বা আমি একজন রাজনীতির পর্যবেক্ষক হিসাবে নিজেকে ছাত্র মনে করি এখন। তবে আমরা অনেকগুলো 90-এর গণঅভ্যুত্থান, এরপর আরো অনেক সরকারের পরিবর্তন, অনেক হরতাল অবরোধ, তো এই বিষয়গুলো যখন আমরা পার করেছি তখন আমরা ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠানটা শোনার জন্য মানে সংবাদ শোনার জন্য আমরা ব্যস্ত থাকতাম যে এখান থেকে একটা আমরা পরিষ্কার চিত্র রাজনীতির হালচাল এগুলো দেখতে পাবো। এবং এটা শুধু আমি না, আমার গ্রামের যারা বয়োজ্যেষ্ঠ যারা রাজনীতি পর্যবেক্ষণ করে তারাও কিন্তু আমি যখন অনুষ্ঠানটা ওখানে যখন ভয়েস অফ আমেরিকার যে প্রথম যে মানে সূচনার সঙ্গীতটা বেজে উঠতো তো তখন সবাই কিন্তু চুপ মেরে যেত।
ভালো লাগছে আপা শুনতে, সেই পুরনো দিনের কথা বলছিলেন।
হ্যাঁ, ওনার কথা শুনতেই থাকি, আমাদের হাতে খুব একটা সময় নেই। তিনি সংক্ষেপে যা বললেন সত্যি আমাদের পরম পাওয়া, খুবই ভালো লাগলো। সুলতানা মাহমুদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আগামীতে আপনার সঙ্গে আবার যোগাযোগ করবো সেই আশায়।
হ্যাঁ, তবে আপু আমি আপনাদের আগামী 13 ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস, বেতারকে যেহেতু ভালো লাগে আজকে আমি একবারে কিশোর থেকে এখন আমার 2 সন্তানের আমি বাবা আমার চুলে পাক ধরেছে, তাও আমি ভয়েস অফ আমেরিকার শ্রোতা হিসেবে এখনো নিজেকে পরিচয় দিতে পেরে গর্ব অনুভব করি। তা আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং বিশ্ব বেতার দিবসেরও শুভেচ্ছা জানাচ্ছি।
অবশ্যই আপনারা সবাই ভালো থাকুন, অনেক অনেক শুভেচ্ছা রইল।
আপনাদেরকেও শুভেচ্ছা।
এবার আমাদের মনে হয় চিঠির দিকে মনোযোগ দিতে হয়।
আজকের আসরের প্রথম চিঠিটি লিখেছেন সাগর মিয়া, সৎপথে চলি সত্য কথা বলি বেতার শ্রোতা ক্লাব কিশোরগঞ্জ থেকে। লিখেছেন, ভয়েস অফ আমেরিকা শুনছি 1 বছর যাবত, অনেক ভালো লাগছে, বিশেষ করে মিতালি অনুষ্ঠান। আজকে আমি প্রথম লিখছি, যদি উত্তর পাই পরবর্তীতে আবার লিখব।
বেশ, আপনি আজকে উত্তর পেলেন এবং আপনার কাছ থেকেও আমরা আরো চিঠির আশা করব। আর আগামীতে আপনার ফোন নাম্বার জানাবেন, আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব।
পরের চিঠিটি লিখেছেন প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল, বেহালা কলকাতা থেকে। লিখেছেন, গতকাল প্রচারিত অনুষ্ঠানে আল জাজিরার সংবাদ নিয়ে বাংলাদেশের আলোচনা, মিয়ানমারের পরিস্থিতি, দীপঙ্কর দার কাছ থেকে ভারতের খবর, এসব শুনেছি, খুব ভালো লেগেছে। অনুষ্ঠানের শুরুতে যদি তারিখ ঘোষণা করা হয় তাহলে আরো ভালো লাগবে।
ধন্যবাদ আপনার মতামতের জন্য, আগামীতে আরো লিখবেন।
লিখেছেন অজয় কুমার সরকার, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। লিখেছেন বাংলাদেশে প্যাকেট প্যাকেট ক্যালেন্ডার পাঠালেও তা যথাস্থানে পৌঁছল না, কিন্তু আমি আপনাদের অনুরোধ মতো ইংরেজিতে নাম ঠিকানা লিখে পাঠালাম, ক্যালেন্ডার তো পেলাম না, অথচ জানুয়ারি মাস শেষ হয়ে গেল।
ভাই অজয় কুমার, সত্যি আমরা দুঃখিত, বাংলাদেশেও কিন্তু কারো হাতে গিয়ে সেই প্যাকেট ভর্তি ক্যালেন্ডার এখনো পৌঁছয়নি। বুঝতে পারলাম না যে প্যান্ডেমিকের মধ্যে বাংলাদেশ বা ভারতে ডাকে কোনো গোলমাল হচ্ছে কিনা। আপনার নাম ঠিকানা যেমন পাঠিয়েছিলেন সেখানেই ক্যালেন্ডার পাঠানো হয়েছিল, একটি খামের মধ্যে দুটি ক্যালেন্ডার পাঠানো হয়েছিল একসঙ্গে, পেলে অবশ্যই জানাবেন, ধন্যবাদ।
পরের চিঠিটি লিখেছেন মোখলেসুর রহমান, VOA Listeners Club, খাদিমপুর বাজার, কুষ্টিয়া থেকে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার বিস্তারিত চিঠির জন্য, আপনি আমাদের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিতভাবে লিখেছেন, অনেক ধন্যবাদ। শ্রোতাবন্ধুরা, হাতে আর সময় নেই, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালি দাস, আজ তাহলে এ পর্যন্তই।
এবারে এই সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। যুক্তরাষ্ট্র ও G7 জোটভুক্ত দেশসমূহ যেমন ক্যানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিসহ জোটভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা রাশিয়ার বিশিষ্ট বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আটক ও গ্রেফতারের বিরুদ্ধে নিন্দা জানাতে একতাবদ্ধ হয়েছেন। G7 পররাষ্ট্রমন্ত্রীরা মিস্টার নাভালনির অনতিবিলম্বে এবং বিনা শর্তে মুক্তির আবেদন জানান, যাকে জার্মানি থেকে দেশে ফেরার পরপরই গ্রেফতার করা হয়। লিখিত এক বিবৃতিতে G7 দেশের মন্ত্রীরা হাজার হাজার শান্তিপূর্ণ প্রতিবাদকারী ও সাংবাদিকদের আটক রাখার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং রাশিয়ার প্রতি জাতীয় ও আন্তর্জাতিক বাধ্যবাধকতার প্রতি শ্রদ্ধা জানাতে এবং 23 জানুয়ারি শান্তিপূর্ণ সমাবেশের অধিকার পালনের সময় নির্বিচারে আটককৃতদের মুক্তির অনুরোধ জানান। বিবৃতিতে বলা হয়, ভাষা প্রকাশের অধিকারে নিয়োজিত জনগণের বিরুদ্ধে পুলিশ বাহিনীর সহিংস দমন ছিল অগ্রহণযোগ্য। এসব ঘটনা রাশিয়ার বিরোধী দল, সুশীল সমাজ, মানবাধিকার প্রবক্তা এবং স্বতন্ত্র প্রবক্তাদের বিরোধী বক্তব্য প্রকাশে সীমিতকরণের অব্যাহত নেতিবাচক হতাশার কথাই ব্যক্ত করে। 2020 সালের অগস্ট মাসে নভিচক গ্রেডের রাসায়নিক ব্যবহার করে তাঁর প্রাণনাশের সময় তিনি অল্পের জন্য বেঁচে যান। নভিচক রাসায়নিক গ্রেড সোভিয়েত ইউনিয়নে অস্ত্র নির্মাণে ব্যবহার করা হয়ে থাকে। G7 পররাষ্ট্রমন্ত্রীরা পুনরুক্তি করে বলেন যে কোনো ধরনের রাসায়নিক অস্ত্রের ব্যবহার অগ্রহণযোগ্য এবং এর ব্যবহার আন্তর্জাতিক বাধ্যবাধকতার পরিপন্থী। আমরা রাশিয়ার কর্তৃপক্ষের কাছে আবারও তদন্ত চালাতে এবং রাশিয়ার কেমিক্যাল ওয়েপন্স কনভেনশনের বিধিনিষেধের আওতায় তাদের নিজস্ব দেশের মাটিতে রাসায়নিক অস্ত্র ব্যবহারের যাচাইযোগ্য ব্যাখ্যা দাবি করছি। বিরোধী কোন নেতার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্রের ব্যবহার এবং মিস্টার নাভালনির সাম্প্রতিক আটকাদেশ রাশিয়ার গণতন্ত্র, স্বতন্ত্র ভাষা প্রকাশ এবং রাজনৈতিক সহ অবস্থানকে আরো খর্ব করবে। G7 পররাষ্ট্রমন্ত্রীরা রাশিয়ার প্রতি তাদের আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার আইনের আওতায় বাধ্যবাধকতা পালন করতে এবং তাদের এলাকায় এবং আয়ত্তাধীন সকল জনগণের ভাষা প্রকাশের অধিকার সহ নীতিতে বর্ণিত সব অধিকার নিশ্চিত করতে আবেদন জানাচ্ছেন। যুক্তরাষ্ট্র ও G7 অংশীদাররা কেমিক্যালস ওয়েপন্স কনভেনশন, গণতন্ত্র ও আইনের শাসন এবং রাশিয়ায় মানবাধিকার এবং সুশীল সমাজের উন্নয়নে সহায়তা দিতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দা সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners, so we speak a little slower and we use words and phrases especially written for people learning English. On today's program, Jonathan and I bring you two reports. One is about a rare medical procedure. The other is about flower sales during the Lunar New Year. Later, Armin Kasabian answers a question from a learner. We close our show with an American story. This week, it is The Lady or the Tiger. But first, a rare face and hands transplant changed Joe DiMeo's life 6 months ago. A transplant is a medical operation in which an organ or body part is removed from one person and attached to another person. DiMeo is 22 years old and comes from the state of New Jersey. He had the operation last August. He received the new face and hands 2 years after being badly burned in a car crash. Today, he is relearning how to do simple movements. He works on smiling and opening and closing his eyes. With his new hands, he is relearning actions like squeezing and pinching. "I knew it would be baby steps all the way," DiMeo told the Associated Press. "You've got to have a lot of motivation, a lot of patience, and you've got to stay strong through everything." Experts say the operation appears to be a success, but they warn it will take some time to know for sure. Doctors at New York University's Medical Center, NYU Langone Health, performed the surgery. Worldwide, surgeons have completed at least 18 face transplants and 35 hand transplants. Those numbers come from the United Network for Organ Sharing, which oversees the U.S. transplant system. But it is extremely rare to get a face and double hand transplant at the same time. The operation had only been tried 2 times before. The first attempt was in 2009 on a patient in Paris, France. That patient died 1 month later from problems related to the surgery. 2 years later, doctors in Boston, Massachusetts, attempted the operation on a woman who had been attacked by a chimpanzee. Days later, doctors had to remove the hands. Dr. Bogdan Pomahak is a surgeon at Boston's Brigham and Women's Hospital. He led the second attempt. "The fact that they could pull it off is phenomenal," he said of the doctors who operated on DiMeo. DiMeo will have to take medications for the rest of his life to prevent his body from rejecting the transplants. He also will continue with treatment and exercises to help him gain sensation and movement in his new face and hands. In 2018, DiMeo fell asleep while driving, he said, after working overnight as a product tester for a drug company. His car hit the edge of the street and then a structure. It rolled over and caught on fire. Another driver who saw the accident pulled over to rescue DiMeo from the burning car. After the accident, doctors used drugs to keep him in a deep sleep called a coma. He had 20 surgeries and special operations on his skin to treat his extensive burns. His doctors realized, however, that usual surgeries could not help DiMeo regain use of his face, eyes, or hands. So, his medical team began preparing for the risky transplants in early 2019. But almost immediately, the NYU team dealt with difficulties, including finding a donor. Doctors estimated DeMayo only had a 6% chance of finding a donor whose hands and face would work for his immune system. Doctors also wanted to find someone of the same sex and skin color. During the search for a donor, the COVID-19 health crisis hit. Organ donations dropped sharply. During New York City's increase in virus cases, doctors in the transplant area in the hospital were asked to work with COVID-19 patients instead. In early August, the team finally identified a donor in Delaware. The 23-hour operation happened a few days later. Dr. Eduardo Rodriguez led the medical team of more than 140 people. He said that, so far, DeMayo has not shown any signs of rejecting his new face or hands. Since leaving the hospital in November, DeMayo has been working with rehabilitation specialists to relearn many physical movements. DeMayo, who lives with his parents, can now dress and feed himself. He can take part in some sports. He can also play with his dog, Buster. "You got a new chance at life," DeMayo said. "You really can't give up."
The Lunar New Year holiday is usually a busy time for flower farms in Hong Kong. The farms prepare to sell plum blossoms, orchids, and daffodils at flower markets during the cheerful season. But the coronavirus pandemic and restrictions on such markets this year has affected many farms. Farmers worry that they may be left with an oversupply of flowers. Lunar New Year fairs, known as flower markets in Cantonese, are usually held before the holidays. Thousands of flower sellers and goods dealers sell their products to the public. This year, the Hong Kong government will place restrictions on such markets. They will only be permitted to operate with half the usual number of people and must shorten their business hours. The policy concerns farm owners like Yang Shulung. He runs one of Hong Kong's largest orchid farms. He had grown over 30,000 pots of orchids in 10 greenhouses in Hong Kong's rural New Territories area to prepare for the Lunar New Year holiday. Young had first planned to have 16 selling spaces in flower markets. Now he is planning other ways to sell his supply of orchids, including selling them online or urging buyers to visit the farms directly. Lunar New Year traditionally brings an increase in sales for some businesses in Hong Kong. There is usually a big seasonal sale of goods such as holiday foods, gifts, and home decorations, which often include flowers. Flower farms like Young's usually make about 50% of their profits from the Lunar New Year season alone, says business expert Francis Lun. Pinky Chan is one of Young's customers who drove an hour to his farm to buy orchids. Chan thought it was still important to create a cheerful atmosphere during difficult times. "We Chinese people feel happier if our homes are filled with red and green during the Lunar New Year," Chan said. "Because of the pandemic, we are all not very happy. We are not able to meet with our families. So I hope buying a pot of flowers for my parents can make them feel
a bit happier.
This week on Ask a Teacher, we answer a question from Hamiru, who is in Brazil. Hello, could you tell me the difference between a task and an assignment? And how do we use them in our daily life? Thank you. Dear Hamiru, as you may know, both task and assignment are nouns describing an activity that you must complete. A task is something you have to do. An assignment is usually a task that someone gives you to do. A task describes an activity that can be done in your daily life. But you can give a task to yourself, or someone else can give you a task to complete. Any activity you want to finish can become a task. Think about a day in your life and the responsibilities you have. What are the tasks you must do during your day? You can have one task or many tasks. For example,
my task today is to feed the cats before leaving for school.
Tasks are often connected to a bigger goal. Here is an example.
Although learning a computer programming language is a difficult task, I will do my best to study it for my future career.
An assignment means someone is giving you an activity or task to complete. For example, imagine your teacher says,
our test is on Friday, so your assignment tonight is to study everything we learned this past month.
Teachers give students assignments every day. But students need to know how to take a big assignment and separate it into smaller tasks. Students might understand this example.
My assignment is to read the whole book, but luckily, I only need to read 10 pages a day.
Both tasks and assignments are often related to time. For example, we make lists of tasks to better organize our time. For example,
by 12 p.m. today, I need to do the following tasks. Take out the garbage, walk my dog, and go shopping.
Task and assignment are often used in work situations, too. If you ever work in a job, the boss may say,
your assignment is to finish all three tasks before the end of the day.
Well, Hamiru, we hope this helps to answer your question. And to our listeners everywhere, what questions do you have about American English? Send us an email at learningenglish@voanews.com. And that's Ask a Teacher. I'm Armin Kasabian.
Now, the VOA Special English Program, American Stories. We present the short story, The Lady or the Tiger, by Frank R. Stockton. Here is Barbara Klein with the story.
Long ago, in a very olden time, there lived a powerful king. Some of his ideas were progressive, but others caused people to suffer. One of the king's ideas was a public arena as an agent of poetic justice. Crime was punished, or innocence was decided, by the result of chance. When a person was accused of a crime, his future would be judged in the public arena. all the people would gather in this building. The king sat high up on his ceremonial chair. He gave a sign. A door under him opened. The accused person stepped out into the arena. Directly opposite the king were two doors. They were side by side, exactly alike. The person on trial had to walk directly to these doors and open one of them. He could open whichever door he pleased. If the accused man opened one door, out came a hungry tiger, the fiercest in the land. The tiger immediately jumped on him and tore him to pieces as punishment for his guilt. The case of the suspect was thus decided. Iron bells rang sadly. Great cries went up from the paid mourners, and the people, with heads hanging low and sad hearts, slowly made their way home. They mourned greatly that one so young and fair, or so old and respected, should have died this way. But if the accused opened the other door, there came forth from it a woman, chosen especially for the person. To this lady he was immediately married in honor of his innocence. It was not a problem that he might already have a wife and family, or that he might have chosen to marry another woman. The king permitted nothing to interfere with his great method of punishment and reward. Another door opened under the king, and a clergyman, singers, dancers, and musicians joined the man and the lady. The marriage ceremony was quickly completed. Then the bells made cheerful noises. The people shouted happily, and the innocent man led the new wife to his home, following children who threw flowers on their path. This was the king's method of carrying out justice. Its fairness appeared perfect. The accused person could not know which door was hiding the lady. He opened either as he pleased, without knowing whether, in the next minute, he was to be killed or married. Sometimes the fierce animal came out of one door. Sometimes it came out of the other. This method was a popular one. When the people gathered together on one of the great trial days, they never knew whether they would see a bloody killing or a happy ending. So everyone was always interested. And the thinking part of the community would bring no charge of unfairness against this plan. Did not the accused person have the whole matter in his own hands? The king had a beautiful daughter who was like him in many ways. He loved her above all humanity. The princess secretly loved a young man who was the best-looking and bravest in the land. But he was a commoner, not part of an important family. One day, the king discovered the relationship between his daughter and the young man. The man was immediately put in prison. A day was set for his trial in the king's public arena. This, of course, was an especially important event. Never before had a common subject been brave enough to love the daughter of the king. The king knew that the young man would be punished, even if he opened the right door. And the king would take pleasure in watching the series of events, which would judge whether or not the man had done wrong in loving the princess. The day of the trial arrived. From far and near, the people gathered in the arena and outside its walls. The king and his advisors were in their places opposite the two doors. All was ready. The sign was given. The door under the king opened, and the lover of the princess entered the arena. Tall, beautiful, and fair, his appearance was met with a sound of approval and tension. Half the people had not known so perfect a young man lived among them. No wonder the princess loved him. What a terrible thing for him to be there. As the young man entered the public arena, he turned to bend to the king. But he did not at all think of the great ruler. The young man's eyes instead were fixed on the princess, who sat to the right of her father. From the day it was decided that the sentence of her lover should be decided in the arena, she had thought of nothing but this event. The princess had more power, influence, and force of character than anyone who had ever before been interested in such a case. She had done what no other person had done. She had possessed herself of the secret of the doors. She knew behind which door stood the tiger and behind which waited the lady. Gold and the power of a woman's will had brought the secret to the princess. She also knew who the lady was. The lady was one of the loveliest in the kingdom. Now and then, the princess had seen her looking at and talking to the young man. The princess hated the woman behind that silent door. She hated her with all the intensity of the blood passed to her through long lines of cruel ancestors. Her lover turned to look at the princess. His eye met hers as she sat there, paler and whiter than anyone in the large ocean of tense faces around her. He saw that she knew behind which door waited the tiger and behind which stood the lady. He had expected her to know it. The only hope for the young man was based on the success of the princess in discovering this mystery. When he looked at her, he saw that she had been successful, as he knew she would succeed. Then his quick and tense look asked the question, "Which?" It was as clear to her as if he shouted it from where he stood. There was not time to be lost. The princess raised her hand and made a short, quick movement toward the right. No one but her lover saw it. Every eye but his was fixed on the man in the arena. He turned, and with a firm and quick step, he walked across the empty space. Every heart stopped beating. Every breath was held. Every eye was fixed upon that man. He went to the door on the right and opened it. Now, the point of the story is this. Did the tiger come out of that door, or did the lady? The more we think about this question, the harder it is to answer. It involves a study of the human heart. Think of it not as if the decision of the question depended upon yourself, but as if it depended upon that hot-blooded princess, her soul at a white heat under the fires of sadness and jealousy. She had lost him, but who should have him? So often in her waking hours and in her dreams had she started in wild terror and covered her face with her hands. She thought of her lover opening the door on the other side of which waited the sharp teeth of the tiger. But how much oftener had she seen him open the other door? How she had ground her teeth and torn her hair when she had seen his happy face as he opened the door of the lady. How her soul had burned in pain when she had seen him run to meet that woman with her look of victory. When she had seen the two of them get married, and when she had seen them walk away together upon their path of flowers, followed by the happy shouts of the crowd, in which her one sad cry was lost. Would it not be better for him to die quickly and go to wait for her in that blessed place of the future? And yet, that tiger, those cries, that blood! Her decision had been shown quickly, but it had been made after days and nights of thought. She had known she would be asked, and she had decided what she would answer, and she had moved her hand to the right. The question of her decision is one not to be lightly considered, and it is not for me to set myself up as the one person able to answer it. And so I leave it with all of you. Which came out of the open door? The lady or the tiger?
You have heard The American Story, The Lady or the Tiger, by Frank R. Stockton. Your storyteller was Barbara Klein. This story was adapted into Special English by Shelley Gollist. It was produced by LaJuan Davis. Listen again next week for another American story in VOA Special English. I'm Bob Doty.
That's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.